حدیث مصطفیٰ، حدیث مصطفیٰ، درس شمائل ترمیزی۔
الحمد للہ رب العالمین والصلاة والسلام علی سید الانبیاء والمرسلین، اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم، بسم اللہ الرحمن الرحیم، الصلاة والسلام علیک یا رسول اللہ وعلى آلك وأصحابك يا حبيب الله، الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله۔ الحمد لله عز وجل، الشمائل المحمدية অর্থাৎ শামাইল তিরমিজির পাঠ আমাদের চলছে। বিগত পাঠে আমরা নবী রহমত শফিয়ে উম্মত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মোবারক অবয়ব সম্পর্কে কিছু শ্রবণের সৌভাগ্য লাভ করেছিলাম, অর্থাৎ তার যে আকৃতি ছিল এই ব্যাপারে কিছু কথা আরজ করা হয়েছিল। আজকের যে পাঠ রয়েছে সেটাও নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের একভাবে আকৃতির ব্যাপারে বর্ণনা রয়েছে। অবশ্যই এর গুরুত্বের দিকে দেখে একটি অনন্য বিষয় হওয়ার কারণে এটাকে পৃথক করা হয়েছে আর আলাদাভাবে বর্ণনা করা হয়েছে। আর সেটা হলো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মোহরে নবুয়তের বর্ণনা। আরবিতে মোহরকে খাতাম ও বলা হয় আর খাতিম ও বলা হয়। খাতাম আর খাতিম দুই ধরনের শব্দ ব্যবহার হয়ে থাকে। তো এই অধ্যায়ের মধ্যে ইমাম তিরমিজি রহমতুল্লাহ তালা আলাই নবী করিম সাল্লাল্লাহু তালা আলিহি ওয়ালিহি ওয়াসাল্লামের এই নবুয়তের মোহরের বর্ণনা করেছেন, আর এতে তিনি বিভিন্ন সাহাবাই কিরাম আলিহিম রিদওয়ান থেকে হুজুর আলিহি সাল্লাতু ওয়াসাল্লামের নবুয়তের মোহর কীরূপ ছিল, কোন স্থানে ছিল এর বর্ণনা করেছেন। বিশুদ্ধ বর্ণনা অনুযায়ী নবুয়তের শীল হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দুই কাঁধের মধ্যখানে বাম পাশে ছিল, অর্থাৎ বাম দিকে লেফট সাইড যে রয়েছে এটা ওদিক ছিল, অর্থাৎ হৃৎপিণ্ডের পাশের যে স্থান ছিল পিঠের দিকে, এই স্থানে হুজুর আলিহি সাল্লাতু ওয়াসাল্লামের নবুয়তের মোহর ছিল। আর এই নবুয়তের মোহর গোশতরই একটি টুকরা ছিল, আর হুজুর আলিহি সাল্লাতু ওয়াসাল্লামের রং মুবারকের মতোই গোশতের এই টুকরা ছিল। অত্যন্ত সুগন্ধযুক্ত আর অত্যন্ত সুন্দর আর সুদর্শন এই স্থান ছিল। কতিপয় সাহাবায়ে কিরাম আলিহিম রিদওয়ান এর জিয়ারত করেন। আর একে খাতাম বা খাতিম বলার কারণ হলো মোহর যেরূপ হয় তাকে এটাও মোহরের সাদৃশ্য ছিল, মোহরের সাদৃশ্য অর্থাৎ মোহরের মতো ছিল, এজন্য এটাকে মোহর বলা হয়ে থাকে। আর এটার যে পরিমাপ বর্ণনা করা হয়েছে তা কবুতরের ডিমের সমান, এত বড় সে স্থান ছিল যত বড় কবুতরের ডিম হয়ে থাকে, এতটুকু এই স্থান উত্থিত ছিল। আর তাতে তেলও বিদ্যমান ছিল, আর আশেপাশে হালকা হালকা চুল মুবারকও বিদ্যমান ছিল। তো এ বিষয়ে বিভিন্ন বর্ণনা বিভিন্ন সাহাবাই কিরাম আলিহিম রিদওয়ানের ইমাম তিরমিজি রহমতুল্লাহ তাআলা আলাই বর্ণনা করবেন যে কিভাবে তিনি হুজুর আলিহি সাল্লাতু ওয়াসাল্লামের এই মুবারক মোহরকে দেখার সৌভাগ্য লাভ করেন আর তাদের এর দ্বারা কিরূপ খুশি আর আনন্দ অনুভব হত। সর্বপ্রথম হাদিসে মুবারাকা ইমাম তিরমিজি রহমতুল্লাহ তাআলা আলাই বলেন, বাবু মা যা আফি খাতামিন নবুয়া আও খাতিমিন নবুয়া, অর্থাৎ এই যে অধ্যায় রয়েছে সেই হাদিস আর বর্ণনার বিষয়ে লিখিত যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের মোহর সম্পর্কে এসেছে। حدثنا أبو رجاء قتيبة بن سعيد قال حدثنا حاتم بن إسماعيل عن الجعد بن عبد الرحمن قال سمعت صائب بن يزيد يقول ذهبت بي خالتي إلى النبي صلى الله تعالى عليه وآله وسلم فقالت يا رسول الله إن ابن أختي وجع فمسح صلى الله عليه وسلم رأسي ودعا لي بالبركة وتوضع فشربت من وضوئه فقمت خلف ظهره فنظرت إلى الخاتم بين كتفيه فإذا هو مثل زر الحجلة. حضرت سیدنا صائب بن یزید رضی اللہ تعالی عنہم صحابی صغیر چھلین تینی بولین جے آما کے امر کھالا نیجر شتے نبی کریم صلی اللہ تعالی علیہ وآلہ وسلم دربارے نیے جان اور عرض کرلین یا رسول اللہ صلی اللہ تعالی علیہ وآلہ وسلم امر ای بھاگینار ব্যথা রয়েছে, কষ্ট হচ্ছে। তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমার মাথায় হাত বোলালেন আর আমার জন্য বরকতের দোয়া করলেন। এরপর তিনি উযু করলেন এবং তার উযুর পানি আমি পান করলাম। এরপর আমি তার পিছনে দাঁড়ালাম, তো আমি তার উভয় কাঁধের মাঝখানে মোহর দেখেছি যা পাখির ডিমের মতো ছিল। তার নামের ব্যাপারে মুহাদ্দিসগণ জানতে পারেননি যে তার নাম কী ছিল। তো তার খালা তাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে যান এবং কষ্টের চিকিৎসার জন্য নিয়ে যান। তার জানা ছিল যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে যেভাবে সৎপথ পাওয়া যায় তেমনিভাবে সুস্থতাও পাওয়া যায়। তো হুজুর আলিহি সালামের দরবারে তিনি নিজ ভাগিনাকে নিয়ে গেলেন, তার উপর দয়া ও করুণা তিনি করেন আর গিয়ে এটা আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাগিনার কষ্ট রয়েছে। এখানে ওয়াজিউন শব্দ রয়েছে আর অন্যান্য বর্ণনায় ওয়াকিউন শব্দ রয়েছে, আর ওয়াকিউন এর অর্থ হলো দুই পায়ের মধ্য থেকে কোনো একটি পায়ে ব্যথা থাকা। তো হতে পারে যে হযরত সাইব বিন ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই দুই ধরনের ব্যথা ছিল, মাথা ব্যথাও ছিল, পায়ে ব্যথাও ছিল। তো যেহেতু মাথা ব্যথার বর্ণনা এখানে রয়েছে, তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই কথা বর্ণনা করা হয়েছে যে তিনি আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম তার মাথায় হাত বোলালেন, ফামাসাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসি, হুজুর আলাইহি সালাম আমার মাথায় হাত বোলালেন, ওয়া দাআ লি বিল বারাকা, আর হুজুর আলিহি সালাম আমার জন্য বরকতের দোয়া করলেন। হজরত সাইব বিন ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুম তিনি বার্ধক্যে উপনীত হলেন, 94 প্রায় 94 বছর তার আয়ু ছিল। আর তিনি একেবারেই অর্থাৎ বরকতের জন্য যে দোয়া করেছিলেন, অন্যান্য বর্ণনায় ইবনে সাদ এবানি বর্ণনা করেন যে হুজুর আলিহি সালাম তার জন্য এই দোয়া করেছেন যে বারাকাল্লাহু ফিকা, আল্লাহ তোমাকে বরকত দান করুক, তোমার মধ্যে বরকত রাখুক আল্লাহ তাআলা। তো ফলাফল এটা বের হলো যে 94 বছর বয়সেও তিনি একেবারেই যুবকের মতোই ছিলেন, শরীর একেবারে ফিট ছিল, হ্যান্ডসাম ছিলেন, একেবারে অর্থাৎ যুবকদের মতো তিনি কাজকর্ম করতেন, কোনো ধরনের তার মধ্যে যে বার্ধক্যজনিত সমস্যা যার দ্বারা কষ্ট প্রকাশিত হয় এমন সমস্যা বিদ্যমান ছিল না। আর তার বৈশিষ্ট্যটা ছিল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথায় হাত বুলিয়েছিলেন। তো তাকে যারা দেখেছে তারা বর্ণনা করেন যে যে স্থানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত বুলিয়েছিলেন এত বেশি বয়স হওয়ার পরও এই অংশের যত চুল ছিল সেই সব চুল কালো ছিল, আর আশেপাশের চুল যে ছিল তা বার্ধক্যের কারণে সাদা হয়ে গিয়েছিল, অর্থাৎ এই বিষয় প্রকাশ হয়ে গিয়েছিল এবং এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা এবং তার দোয়ার প্রভাব প্রকাশ করার ছিল যে কিরূপ হুজুর আলিহি সালামের দোয়ার এবং তার হাত মুবারকের প্রভাব ছিল যে তার হাত যেখানে ছিল সে স্থান পরিপূর্ণ কালো ছিল এবং আশেপাশে সাদা হয়ে গিয়েছিল, অর্থাৎ মাথার চুল সাদা হয়ে গিয়েছিল। অর্থাৎ শরীরের জন্য যে দোয়া করেছিলেন বারাকাল্লাহু ফিকা এর প্রভাবও প্রকাশ হয় যে এত দীর্ঘ আয়ু হওয়ার পরও কোনো ধরনের কোনো দুর্বলতা প্রকাশ হয়নি। হ্যাঁ, মাথার চুল সাদা হয়, তবে যেখানে হাত রেখেছিলেন হুজুর আলিহি সালামের বরকতে সেই চুল কালোই অবশিষ্ট ছিল, ঠিক আছে। ওয়া দাআ লি বিল বারাকা, হুজুর আলিহি সালাতু ওয়াসালাম আমার জন্য বরকতের দোয়া করেন। এ বিষয়ে উলামা এটা ইরশাদ করেন যে ব্যাখ্যাকারকগণ এ স্থানে এটা লিখেন যে যখন কেউ কারো কাছে যায়, শ্রষ্টার জন্য যায় অথবা রোগী তার কাছে আসে, এর উত্তম পদ্ধতি হলো যে তার মাথায় হাত রাখা উচিত, তার মাথায় হাত রাখা উচিত এবং তার জন্য বরকতের দোয়া করা উচিত। অর্থাৎ যার প্রতি বরকতের আশা রয়েছে, লোকেরা মনে করেন যে তিনি দোয়া করলে দোয়া কবুল হবে, অর্থাৎ বুজুর্গ রয়েছে বা সম্মানিত ব্যক্তি রয়েছে, তো তার প্রতি লোকেরা দোয়ার আশা রাখে যে তার দোয়া কবুল হবে, তো এমন ব্যক্তির উচিত সে রোগীর জন্য যেন দোয়া করে, ফুক দেওয়ার পাশাপাশি তার জন্য দোয়া করে, আল্লাহ তাআলা আপনাকে সুস্থতা দান করুক, আল্লাহ তাআলা আপনাকে পূর্ণময় দীর্ঘ আয়ু দান করুক। এই ধরনের দোয়া যারা ফুক দেওয়াতে এসেছে তাদের ফুক দেওয়ার পাশাপাশি দেয়া উচিত। ওয়াতাওয়াদ্দা, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম উযু করলেন এবং তার উজুর পানি আমি পান করি। ফাশারিবতু মিন ওয়াদুইহি, এতে একটি হলো যে পাত্র দিয়ে তিনি উজু করেছিলেন তার অবশিষ্ট পানি, আর যা বিশুদ্ধ বর্ণনা তা হলো যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারক থেকে যে ফুটা পৃথক হয়ে অবশিষ্ট ছিল তা হযরত সাইয়্যিদুনা সাইয়্যিদ বিন ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পান করেছিলেন। তো তিনি আলাইহি সালাতু ওয়াসাল্লাম উজু করলেন। অনেকে বলেছেন যে সে সময় তিনি নামাজ পড়তে চাচ্ছিলেন, এজন্য তিনি উযু করেন, আর অনেকে বলেছেন বিশেষ করে তার সুস্থতার জন্য তিনি উযু করেন, যে পানির ফোঁটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে পৃথক হতে থাকবে, এর দ্বারা যেন তার সুস্থতা লাভ হয়। ফাশারিবতু মিন ওয়াদুইহি, আমি হুজুর আলাইহি সালাতু ওয়াসাল্লামের উযুর অবশিষ্ট পানি পান করি। ওয়াকুমতু খালফা যুহরি, এরপর আমি তিনি আলাইহি সালামের পিঠের পিছনে দাঁড়িয়ে যাই। হয়তো ঘটনাক্রমে দাঁড়িয়ে যান বা নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে যান, অথবা তিনি জানতে পেরেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠ মুবারকের কাঁধের মাঝে নবুয়তের মোহর রয়েছে, তো সেটা দেখার জন্য পিছনে এসে দাঁড়িয়ে যান। তিন ধরনের কথা বর্ণনা করা হয়েছে। বলেন, ফানাজারতু ইলাল খাতামি বাইনা কাতিফাইহি, আমি হুজুর আলিহি সাল্লাতু ওয়াসাল্লামের নবুয়তের মোহর দেখেছি যা দুই কাঁধের মধ্যখানে ছিল। ফাইদা হুয়া মিসলু জিররিল হাজালা, তো সেটা চড়ুই পাখির যে ডিম রয়েছে এর মতো ছিল। চড়ুই পাখি প্রসিদ্ধ একটি পাখি, তো এর ডিমের মতো ছিল। এখন এর ব্যাপারে, অর্থাৎ কোথাও আপনারা এটা পাবেন, কোথাও সামনে গিয়ে আরও কিছু শব্দ আসছে, তো যেভাবে দেখেছে বর্ণনা করার চেষ্টা করেছেন। অবশ্যই যেমন ছিল সেটা তো দেখে জানা যাবে যে সেটা কেমন ছিল, এখন সেটা নসিবে কোথায়। তো যারা সামনে বর্ণনাকারী ছিলেন তারা যেভাবে দেখেছেন নিজেরভাবে সেটা বর্ণনা করার চেষ্টা করেন। কেউ পরবর্তী হাদিসে পাক আসছে তো সেটাতে কবুতরের ডিমের মতো বলেছে, কেউ মাংস গ্রন্থির মতো বলেছে, তো যেভাবে বর্ণনা করার সামর্থ্য রাখত সেভাবে বর্ণনা করেছে। এটি প্রথম হাদিস হলো। পরবর্তী হাদিসে মুবারকা, حدثنا سعيد بن يعقوب الطالقاني قال أخبرنا أيوب بن جابر عن سماك بن حرب عن جابر بن سمورة رضي الله تعالى عنه قال رأيت الخاتم بين كتفي رسول الله صلى الله تعالى عليه وسلم غدة حمراء مثل بيضة الحمامة. حضرت سيدنا جابر بن سمورة রদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উভয় কাদের মাঝে মোহর দেখেছি যা মাংসঘ্রান্তির মতো ছিল, লাল রঙের, যেমন কবুতরের ডিম হয়ে থাকে। অর্থাৎ এর পরিমাপ তিনি বর্ণনা করে যে কেমন বড় ছিল, তো উতিত ছিল যেমন কতিপয় মাংসগ্রন্থি হয়ে থাকে, তো মাংসগ্রন্থি ছিল না, উতিত মাংস ছিল, ঠিক আছে। এবং হামরাআ, লাল রং, তো একেবারে লাল রং ছিল না, বরং লাল মিশ্রিত সাদা লালচে ধরনের মতো সেটা ছিল। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেমন শরীর মুবারক ছিল, রং মুবারক ছিল, তেমনই নবুয়তের মোহরের রং মুবারক ছিল। যে হযরতে জাবির বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের এই নবুয়তের মোহর দেখার সৌভাগ্য অর্জন হয়। এর পরবর্তী হাদিস বর্ণনা করেন, حدثنا أبو مصعب المديني قال حدثنا يوسف بن الماجشون عن أبيه عن عاصم بن عمر بن قتادة عن جدته رميسة قالت سمعت رسول الله صلى الله تعالى عليه وسلم ولو أشاء أن أقبل الخاتم الذي بين كتفيه من قربه لفعلت. يقول لسعد بن معاذ يوم مات اهتز له عرش الرحمن. অর্থাৎ হযরতে রুমাইসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে চাচার মেয়ে ছিলেন, ঠিক আছে, অর্থাৎ আত্মীয় ছিলেন হুজুর আলাইহিস সালামের কুরাইশ বংশের। তিনি বলেন যে সামিউতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হুজুর আলাইহিস সালামকে শুনেছি, আর আমি যদি চাইতাম তো তিনি আলিহি সালাতু আসসালামের দুই কাঁধের মাঝে যে মোহর ছিল সেটা চুম্বন করতাম। লাফালতো, যদি চুম্বন করতে চাইতাম সেটাকে তো চুম্বন করে নিতাম, অর্থাৎ সে সময় আমি তার কাছে ছিলাম তো আমার এই সুযোগ অর্জন হয়, অথবা তার দরবারে যে স্থান ও মর্যাদা ছিল তাতে আমার এই মর্যাদা লাভ হয় যে আমি সেটা চুম্বন করতে পারতাম। এখানে যা বর্ণনা করার উদ্দেশ্য তা হলো যে সে মোহর কোথায় ছিল, বাইনা কাতিফাইহি, উভয় কাঁধের মাঝে, তবে একেবারে মাঝে নয়, বাম দিকে, একটু বাম দিকে ছিল। তিনি বর্ণনা করেন যে ইয়াকুলু নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে সাআদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা বর্ণনা করেন। হযরতে সাআদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আনসারীদের মহান সাহাবীদের মধ্যে অন্যতম। হযরতে সাইয়েদুনা মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনায় মুনাওয়ারায় তবলিগের জন্য আগমন করলেন এবং তিনি সেখানে তবলিগ করলেন তো ইনি ঈমান আনয়ন করেন, এবং এরপর তিনি নিজ গোত্রের মধ্যে ঘোষণা করেন তো প্রত্যেক ব্যক্তি তার ঘোষণাতে ইসলামের মধ্যে প্রবেশ করেন, হুজুর আলিহি সালামের সাথে বদরের যুদ্ধে উহুদের যুদ্ধে অংশগ্রহণ করেন, খন্দকের যুদ্ধের সময় তার বাহুর রগের মধ্যে তীর লেগেছিল যার কারণে খুব বেশি রক্ত বের হয়েছিল, এবং এ অবস্থায় তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল হয়েছিল। তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম তার মর্যাদা বর্ণনা করেন যে যখন তার ইন্তেকাল হয় তো বলেন ইহতাজ্জা লাহু আরশুর রহমান, রহমানের আরশ, আল্লাহ তাবারক তাআলার আরশ সাআদের জন্য আন্দোলিত হয় বা কেঁপে ওঠে, ঠিক আছে। অর্থাৎ যখন হযরতে সাআদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে যান তো তার আত্মার আগমনের কারণে যে তিনি উপস্থিত হচ্ছেন আল্লাহ তাবারক তাআলার দরবারে বা ইন্তেকাল করেন তো তার আগমনের কারণে আরশ আন্দোলিত হয়, ঠিক আছে, আরশ আন্দোলিত হয়। একটা অর্থ এটা বর্ণনা করা হয়েছে যে আরশ আন্দোলিত হওয়া কেননা সম্ভব যে আরশ আল্লাহ তাবারক তাআলার সৃষ্টির মধ্যে সবচেয়ে গৌরবময় সৃষ্টি, তো তার হযরত সাআদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগমনে খুশি হওয়া তো অসম্ভব নয়, যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহান সাহাবী যে রয়েছেন তার আত্মা এটা আগমন করছেন তো স্বয়ং আরশ আন্দোলিত হয়, স্বয়ং আরশ নড়ে। আর অনেকেই এর এই অর্থ বর্ণনা করেন যে এখানে আরশ দ্বারা উদ্দেশ্য আরশ বহনকারী, অর্থাৎ সেই ফেরেশতা যিনি আরশকে বহন করে থাকে তিনি হযরত সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগমনে খুশি হন, ঠিক আছে। এখানে তার আন্দোলিত হওয়া উদ্দেশ্য, তার খুশি হওয়া এখানে উদ্দেশ্য, উভয় কথা এখানে হতে পারে। তো তার এই স্থান মর্যাদা ছিল রেশমের হারাম হওয়ার পূর্বে, রেশমের হারাম হওয়ার পূর্বে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের দরবারে কিছু রেশমের পোশাক উপস্থিত করা হয়, রেশমের পোশাক উপস্থিত করা হয় তো সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান সেগুলো দেখে খুবই বিস্মিত হন যে কিরূপ নরম ও কোমল এই পোশাক, কিরূপ নরম আর কোমল পোশাক এগুলো। তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার জন্য ইরশাদ করলেন সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানদেরকে, সে সময় হযরত সাআদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন, শহীদ হয়ে গিয়েছিলেন, ইরশাদ করলেন লামানাদিলু সাআদিন ফিল জান্নাতি খায়রু মিনহা ওয়া আলিয়ানু, যে হযরত সাআদকে জান্নাতের মধ্যে যে রুমাল দেয়া হয়েছে সেটা এ রেশমের চেয়ে উত্তম আর কোমল। অর্থাৎ রুমাল যে হয়ে থাকে তা সাধারণত ময়লা পরিষ্কার করার জন্য ব্যবহার করা হয়, আর জান্নাতে ময়লা থাকা অসম্ভব। রুমাল যে রয়েছে সেটা এত নরম আর কোমল দেয়া হয় না, এত নরম আর কোমল দেয়া হয় না। তো বর্ণনা করার উদ্দেশ্য হলো যে যখন তাকে রুমাল এমন দেয়া হয়েছে যে এই রেশমের চেয়ে নরম, তাহলে অন্যান্য পোশাক কিরূপ দেয়া হয়েছে। তো হযরত সাআদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য বললেন, ইহতাজ্জালাহু আরশুর রহমান, তার আগমনের খুশিতে আরশ আন্দোলিত হয় বা আরশবাসীও আন্দোলিত হয়। পরবর্তী হাদিসে মোবারকা যা এর পূর্বের অধ্যায়ে চলে গেছে, ইমাম তিরমিজি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, হাদ্দাসানা আহমদ ইবনু আবদাত আদ-দাব্বিয়্যু ওয়া আলী ইবনু হুজর ওয়া গায়র ওয়াহিদিন ক্বালু আনবানা ইসা ইবনু ইউনুস عن عمر بن عبد الله مولى غفرطة قال حدثني إبراهيم بن محمد من ولد علي بن أبي طالب قال كان علي إذا وصف رسول الله صلى الله تعالى عليه وسلم فذكر الحديث بطوله وقال بين كتفيه خاتم النبوة وهو خاتم النبيين أرثت حضرت علي رضي الله تعالى عنه যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অবয়ব বর্ণনা করতেন, তো বিশ্লেষণের সাথে বর্ণনা করতেন, যা আমি পিছনে পড়ে এসেছিলাম। আর তাতে তিনিও নবুয়তের মোহরের আলোচনা এভাবে করেন যে হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের দুই কাঁধের মধ্যখানে নবুয়তের মোহর ছিল, আর তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম হলেন সর্বশেষ নবী, তিনি হলেন সর্বশেষ নবী। حدثنا محمد بن بشار قال حدثنا ابو عاصم قال حدثنا عزرة بن ثابت قال حدثني علباء بن احمر اليشكري قال حدثني ابو زيد عمرو بن اخطب الانصاري قال لرسول الله صلى الله تعالى عليه وسلم يا ابا زيد اذن مني فامسح ظهري فمسحت ظهره فوقعت اصابعي على الخاتم قلت وما الخاتم قال شعرات مجتمعات حضرت سيدنا ابو زيد عمر بن اخطب الانصاري رضي الله تعالى عنه بدري صحابي ছিলেন, মহামর্যাদাবান সাহাবী ছিলেন। তিনি বলেন যে رسول الله صلى الله تعالى عليه واله وسلم আমাকে ইরশাদ করলেন, হে আবু যায়েদ, অর্থাৎ তাকে উপনাম নিয়ে ডাকলেন, অনুগ্রহ করে ভালোবেসে করুণা এবং দয়া করার জন্য উদুনু মিন্নি আমার কাছে এসো, আমার কাছে এসো, ফামসাহ জোহরি একটু আমার কোমরের উপর হাত রাখো। অনেকে বলেছে হয়তো কোমরে কোনো কিছু ছিল যা দূর করার জন্য হুজুর আলাইহিসসালাম তাকে বলেছিলেন, তো বললেন ফামসাহ তু জোহরি, আমি হুজুর আলাইহিসসালাতু ওয়াসসালামের কোমর মুবারককে হাত বোলালাম। ফওয়াকাত আসওয়াবি আলাল খাতাম, তো আমার হাত যে রয়েছে সেটা মোহরের উপর পড়ল। তো আলবা বিন আহমার আলিয়াশকুরি বলেন যে আমি জিজ্ঞাসা করলাম খাতাম কি, কিসের মোহর ছিল, তো তিনি হযরতে আবু যায়েদ আমর বিন আখতাব আল আনসারি রাদিয়াল্লাহ তাআলা আনহু বললেন যে কিছু চুল যা একটি স্থানে একত্রিত ছিল, কিছু চুল যা একটি স্থানে একত্রিত ছিল, এটা তিনি যেহেতু দেখেননি হাত প্রবেশ করিয়াছিলেন, তো তার হাত পড়ল। তো নবুয়তের মোহরের আশেপাশে কিছু চুল বিদ্যমান ছিল, তো তিনি মনে করেন যে একটি স্থানে কিছু চুল একত্রিত রয়েছে, এর সমষ্টিকে নবুয়তের মোহর মনে করেছিলেন। অন্যতায় বাস্তবতা হলো সেটি গোস্তের একটি টুকরা ছিল, আর সেটা লাল রঙের ছিল এবং কবুতরের ডিমের সমান ছিল, তিলও এর পাশে বিদ্যমান ছিল এবং এর আশেপাশে চুলও বিদ্যমান ছিল, তো তার হাত সে স্থানে পড়ে। ফওয়াকাত আসওয়াবি, তার যে আঙ্গুল ছিল সেটা সে স্থানে পড়ে এবং তিনি সেটা অনুভব করেন। তিনি হযরতে আবু যায়েদ আমর বিন আখতাব আল আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম তাকেও দোয়া দিয়েছিলেন, তার জন্য এটা বলেছিলেন যে হে আল্লাহ, তাকে সৌন্দর্য দান করো, তাকে সুন্দর রূপ দান করো। তো তারও এই বৈশিষ্ট্য ছিলেন যে অতি বৃদ্ধ হয়ে গিয়েছিলেন, তবে সৌন্দর্য আর মাধুর্যের মধ্যে কোনো ধরনের কোনো পার্থক্য আসেনি, যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করেছিলেন। পরবর্তী হাদিসে মুবারাকা, হাদাসানা আবু আম্মারিন আল হুসাইন ইবনু হুরাইসিন আল খুজাঈ হাদাসানা আলী ইবনু হুসাইন ইবনে ওয়াকিদিন ক্বাল হাদাসানি আবি قال حدثني عبد الله بن بريدة قال سمعت أبي بريدة يقول جاء سلمان الفارسي إلى رسول الله صلى الله تعالى عليه وسلم حين قدم المدينة بمائدة عليها رطب فوضعت بين يدي رسول الله صلى الله تعالى عليه وسلم فقال يا سلمان ما هذا؟ فقال صدقة عليك وعلى أصحابك فقال ارفعها فإنا لا نأكل صدقة قال فرفعها فجاء الغدا بمثله فوضعه بين يدي رسول الله صلى الله عليه وسلم فقال ما هذا يا سلمان؟ فقال هدية لك فقال رسول الله صلى الله عليه وسلم لأصحابه أبسطوا ثم نظر إلى الخاتم على ظهر رسول الله صلى الله عليه وسلم فآمن به وكان لليهود فاشتراه رسول الله صلى الله عليه وسلم بكذا وكذا درهما على أن يجرس لهم نخلا فيعمل سلمان فيه حتى تطعم فغرس رسول الله صلى الله عليه وسلم النخيل إلا نخلة واحدة غرسها عمر فحملت النخل من عامها ولم تحمل النخلة فقال رسول الله صلى الله عليه وسلم ما شان هذه النخلة فقال عمر يا رسول الله أنا غرستها فنزعها رسول الله صلى الله عليه وسلم فغرسها فحملت من عامها أرثات حضرت سیدنا বুরাইদা আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহুম তিনি বর্ণনা করেন, বলেন যে হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সেই সময় উপস্থিত হন যখন হুজুর আকরাম আলাইহিস সালাম মদিনায় মুনাওয়ারায় শুভ আগমন করেন আর উপস্থিত হন এবং দস্তরখান নিয়ে আসেন যার উপর সিক্ত খেজুর ছিল, যার উপর ভিজা খেজুর ছিল। তার ঘটনা প্রসিদ্ধ যে তাকে আল্লাহ খুবই দীর্ঘ আয়ু দান করেছিলেন আর তিনি পূর্বে অগ্নিপূজারে ছিলেন, আগুনের পূজা করতেন। এরপর তিনি সৎপথের সন্ধানে সেই সময় খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হয়নি। তার কাছে ছিলেন সবশেষে পাদ্রি, তাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের আর হুজুর আলাইহিস সালাতু ওয়াসাল্লামের হিজরতের স্থান অর্থাৎ মদিনায় মুনাওয়ারার ব্যাপারে বলেন, নিদর্শন বর্ণনা করেন যে মদিনায় মুনাওয়ারা এমন এমন হবে। আর পাশাপাশি হুজুর আলাইহিস সালাতু ওয়াসাল্লামের তিনটি নিদর্শন তার সামনে বর্ণনা করেন। একটি নিদর্শন এটি বর্ণনা করেন যে হুজুর আলাইহিস সালাতু ওয়াসাল্লাম সাদকা খাবেন না, ঠিক আছে। দ্বিতীয় নিদর্শন যে তিনি উপহার গ্রহণ করবেন। তৃতীয় নিদর্শন এটা হবে যে তার দুই কাঁধের মাঝে নবুয়তের মোহর থাকবে। এই তিনটি নিদর্শন সে পাদ্রি হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বর্ণনা করেন যা সে কিতাবের মধ্যে পড়েছিল, পূর্ববর্তী কিতাবের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিদর্শন বর্ণনা করা হয়েছিল। এখন সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখান থেকে বের হলেন, তো কিছু ব্যবসায়ী তাকে ধোঁকা দিয়ে তাকে নিজের গোলাম বানিয়ে নিলেন আর মদিনাতে এসে এক ইহুদিকে বিক্রয় করে দেন। তো সেই ইহুদি যে ছিল সে তাকে গোলাম বানিয়ে নিজের কাছে রাখতে লাগলো। যখন হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে পারলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হয়েছে, এক এমন সত্তার আগমন হয়েছে যে যিনি আল্লাহর নবী হওয়ার দাবি করেন, তো হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজ করলেন। কাজকর্ম করার পর তিনি কিছু গোশত নিলেন এবং আরও কিছু নিলেন আর সাথে কিছু খেজুরও নিলেন আর এটা নিয়ে নবী করিম আলাইহিস সালামের দরবারে উপস্থিত হলেন। আর যেহেতু বেশিরভাগ তাতে খেজুর ছিল, যখন হুজুর আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন হে সালমান এগুলো কি, হে সালমান এগুলো কি, তখন সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমবার হুজুর আলাইহিস সালামের দরবারে উপস্থিত হয়েছিলেন আর হুজুর আলাইহিস সালাতু ওয়াসাল্লাম তাকে নাম ধরে ডাকলেন। তো ব্যাখ্যা কারকগণ বর্ণনা করেন এ কথার সম্ভাবনা রয়েছে যে নবী করিম আলাইহিস সালাম নবুয়তের নূর দ্বারা তার নাম জেনে গিয়েছিলেন এবং তার নাম ধরে তাকে ডাকলেন, জিজ্ঞাসা করলেন কে এগুলো। তো হযরতে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু পরীক্ষা করার জন্য এসেছিলেন, দেখার জন্য এসেছিলেন, নিদর্শন দেখার জন্য, তো বললেন এটা তো আপনার জন্য, আপনার সাহাবাদের জন্য সাদকা। তো হুজুর আলাইহিস সালাম বললেন আমার কাছ থেকে এটা সরিয়ে নাও, কেননা আমি সাদকা আহার করি না। হ্যাঁ, সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান এটা খেতে পারবে, হুজুর আলাইহিস সালাম নফল সাদকাও আহার করতেন না। দ্বিতীয় দিন হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু উপহার নিয়ে হুজুরের দরবারে উপস্থিত হলেন। তো হুজুর আলাইহিস সালাম বললেন এটা কি, তো তিনি বললেন এটা উপহার। তো এখন হুজুর আলাইহিসসালাম বললেন এটা সকলে আহার করো। হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুইটি যে নিদর্শন ছিল সেটা দেখে নেন। এটা দেখুন, এরপর আগে যাচ্ছি। হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু সে সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে দস্তরখান নিয়ে উপস্থিত হলেন, যার উপর খেজুর ছিল। যখন হুজুর আলাইহিসসালাম মদিনায় মুনাওয়ারায় আগমন করলেন এবং সেটা হুজুর আলাইহিসসালামের সামনে রেখে দেন, হুজুর আলাইহিসসালাম বললেন, হে সালমান, এগুলো কি? তো তিনি আরজ করলেন, এটা আপনার জন্য আর আপনার সাহাবাদের জন্য সাদাকা। তো বললেন, এটাকে উঠিয়ে নাও, কেননা আমি সাদাকা আহার করি না, আমি আর আমার পরিবারবর্গ বা আমরা নবী আর রসুলগণ সাদাকা আহার করি না। অতঃপর বুরাইদা আসলামী বলেন যে হযরত সালমান সেটা উঠিয়ে নেন। দ্বিতীয় দিন এই ধরনের খাবার নিয়ে খিদমতের জন্য উপস্থিত হলেন এবং হুজুর আলাইহিসসালামের দরবারে রেখে দেন। তো হুজুর আলাইহিসসালাম বললেন, হে সালমান, এগুলো কি? তো তিনি আরজ করলেন যে এগুলো আপনার জন্য উপহার। তো হুজুর আলাইহিসসালাম নিজ সাহাবাদের বললেন, উবসুতু, এখন এর দিকে হাত বাড়াও, অর্থাৎ এটা আহার করো। তৃতীয় নিদর্শন বাকি ছিল। এখনের ব্যাপারে বিভিন্ন বর্ণনা এসেছে যে হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন পদ্ধতিতে এটা দেখেন যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উভয় কাদের মধ্যখানে মোহরে নবুয়ত ছিল। তো অনেকের মধ্যে এটা বিদ্যমান রয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পিছনে পিছনে তিনি হাঁটতে থাকতেন, যে কোনোভাবে আমি হুজুর আলাইহিসসালামের মোহরে নবুয়তকে দেখব। তো হুজুর আলাইহিসসালাম এটাও জেনে গেলেন এবং নিজ নবুয়তের মোহর মুবারকের উপর থেকে চাদর সরিয়ে দিলেন। তো হযরতে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবুয়তের এই মোহর দেখে নেন। ফা আমানা বিহ, এবং তিনি আলাইহিসসালামের উপর ঈমান আনায়ন করেন। নিদর্শন পূর্ণ হয়ে গেল, জেনে গেলেন যে তিনি হলেন সত্য নবী, যে নিদর্শন তার বর্ণনা করা হয়েছে। সামনে বর্ণনা করেন ইমাম তিরমিজি রহমতুল্লাহি তাআলা আলাইহি যে হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইহুদির কাছে ছিলেন, অর্থাৎ ইহুদি তাকে গোলাম বানিয়েছিল। তো হুজুর আলিহি সাল্লাম তাকে এত এত দিরহামের পরিবর্তে ক্রয় করে নেন, যে এত পরিমাপ রূপ্য হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু এটাকে প্রদান করবেন। আর এ শর্তে ক্রয় করলেন যে তার জন্য এক, অর্থাৎ ইহুদির জন্য একটি বাগান লাগাবেন, যার মধ্যে এত বৃক্ষ থাকবে, আর হযরত সালমান ফার্সি এর জন্য কাজ করতে থাকবেন, এমনকি এর মধ্যে ফল ধরবে, এর মধ্যে ফল ধরবে, অর্থাৎ খেজুরের বৃক্ষ লাগানো হবে, আর সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাতে কাজ করবেন। তো প্রায় 300 মতো বৃক্ষের কথা হয়েছিল, যে 300 বৃক্ষ লাগানো হবে। তো হাত্তা তুতুইমা, এমনকি তাতে ফল ধরে যায়, এর সময় পর্যন্ত তাকে কাজ করতে হবে। যখন কাজ পূর্ণ হয়ে যাবে তখন হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ইহুদের যে গোলামি রয়েছে তা থেকে মুক্ত হয়ে যাবেন, তার কাছে থাকবেন না। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ সাহাবাদের বললেন, তাকে সাহায্য করো। তো সাহাবাগণ আর্থিক সাহায্য করলেন, কেউ কিছু দিল, কেউ কিছু দিল। বৃক্ষ লাগাতে হবে, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজে তাশরিফ আনলেন, আর বৃক্ষের সকল চারা যে ছিল সেটা হুজুর আলাইহিসসালাম নিজে রোপণ করেন, কেবল একটি চারা ব্যতীত। সেটা এক বর্ণনা অনুযায়ী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রোপণ করেন, যেমনটি হাদিসে রয়েছে। আরেকটিতে রয়েছে হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু লাগিয়েছিলেন। তো ওলামাগণ বলেন যে হয়তো দুজন মিলেই এটা রোপণ করেন, যে হুজুর আলাইহিসসালাম রোপণ করছেন, আসো আমরা একটি রোপণ করি। তো মিলে রোপণ করেন। এখন খেজুরের বৃক্ষে দীর্ঘ সময় লাগে ফল হতে। তো এখন তো চারা রোপণ হয়েছে, হুজুর আলাইহিসসালাম চারা রোপণ করলেন, গরাসাহ ওমর একটি হযরত ওমর রোপণ করেন। তো বৃক্ষের সকল চারা যা রোপণ করা হয়েছিল সেটা বড়ও হয়ে গেল তাড়াতাড়ি, আর সেই বছরই তাতে ফলও চলে আসে, একটির মধ্যে আসেনি, একটি বৃক্ষে ফল আসেনি। তো হুজুর আলাইহিসসালাম বললেন, মা শানহু হাযিহিন নখলা, এ বৃক্ষের এই অবস্থা কেন, খেজুরের এই বৃক্ষের এই অবস্থা কেন, ফল কেন আসেনি? তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আমি লাগিয়েছিলাম, অর্থাৎ এটা আমি লাগিয়েছিলাম। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা মনে করেছিলেন যে হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহায্য করতে হবে, অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সাহায্য করেছিল তেমনিভাবে নিজ মুজিজা প্রকাশও করার ছিল। তো সেই বৃক্ষ যে ছিল সেটাই ফল হয়নি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার সেটা রোপণ করেন, অতঃপর সেটাতে সেই বছরই ফল ধরে যায়। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা ছিল। এরপর হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু মুক্ত হলেন, আর নবী করিম আলাইহিসসালামের সাথেই থাকতে লাগলেন। আর আহলে বাইতের মধ্যে তাকে গণ্য করা হতো, অর্থাৎ তার সম্মানের জন্য, তার মর্যাদার জন্য তাকে আহলে বাইতের মধ্যে গণ্য করা হতো। তিনিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুওতের মোহরের জিয়ারত করেন। সামনে দেখুন, حدثنا محمد بن بشار قال حدثنا بشر بن الوضاحي قال أنبعنا أبو عقيل الدورقي عن أبي نضرة الأوقي قال سألت أبا سعيد الخدري عن خاتم رسول الله صلى الله تعالى عليه وسلم يعني خاتم النبوة فقال كان في ظهره بدعة ناشزة অর্থাৎ হযরত আবু আকিল আদ-দাবারাকি তিনি বর্ণনা করেন আবু নাদরা আল আওয়াকি থেকে। আবু নাদরা আওয়াকি বলেন যে আমি হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলাম নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের নবুওতের মোহরের ব্যাপারে, অর্থাৎ খাতমুন নবুওয়ার ব্যাপারে। তো হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে তিনি আলাইহি সাল্লাতু ওয়াসাল্লামের পিঠ মুবারকে অতীত গোশতের টুকরা ছিল, পিঠ মুবারকে অতীত গোশতের টুকরা ছিল। এর পরবর্তী হাদিস যা শেষ হাদিস, ইমাম তিরমিজি রহমতুল্লাহ তালা আলাই এটা বর্ণনা করেন, বলেন হাদ্দাসানা আহমদুবনুল মিকদামি আবুল আশ আসেল ইজলিউ আল বাসরিউ ক্বাল হাদ্দাসানা হাম্মাদুবনু জাইদিন আন আসমিন আল আহওয়ালি আন আবদুল্লাহ ইবনে সারজিস قال أتيت رسول الله صلى الله تعالى عليه وسلم وهو في الناس من أصحابه فدرت هكذا من خلفه فعرف الذي أريد فألقى الرداء عن ظهره فرأيت موضع الخاتم على كتفيه مثل الجمع حولها خيلان كأنها ثآليل فرجعت حتى استقبلته فقلت غفر الله لك يا رسول الله فقال ولك فقال القوم استغفر لك رسول الله صلى الله تعالى عليه وسلم فقال نعم ولكم ثم تلا هذه الايه واستغفر لذنبك وللمؤمنين والمؤمنات ارتد احمد بن مقدام থেকে ইমাম বুখারী হযরত সাইয়েদুনা আব্দুল্লাহ বিন সারজিস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, তিনি বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলাম এবং তিনি আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম নিজ সাহাবাদের সমাগমের মধ্যে উপস্থিত ছিলেন। ফাদুর তুহা কাদা মিন খালফি, আমি তিনি আলাইহি সাল্লামের পিছনে হাঁটতে লাগলাম, এদিক থেকে ওদিক ঘুরতে লাগলাম। তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জেনে নিলেন যা আমি ইচ্ছা করেছিলাম, যে উদ্দেশ্য কি, এভাবে পিছনে পিছনে ঘোরার কি চাচ্ছে তিনি আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম জেনে নিলেন। ফা আলকা রিদা আন জোহরি, যে চাদর পরিধান করেছিলেন সেটা হুজুর আলাইহি সাল্লাম নিচে করে দিলেন। فرأيت موضع الخاتم على كتفيه امي نبي كريم صلى الله تعالى عليه واله وسلم ير উভয় কাঁধের মধ্যখানে নবুওতের মোহর এর স্থানকে দেখলাম। তো সেটা মুষ্টির মতো ছিল, সেটা মুষ্টির অর্থাৎ সেটার পরিমাণ মুষ্টির মতো ছিল, জুম অর্থাৎ মুষ্টি এভাবে, আর সেটার আশেপাশে তিল বিদ্যমান ছিল যেমন গোশতের টুকরা। এটা নিজে তিনি এক যা হয় দেখা, নিজের যে অভিজ্ঞতা ছিল সেটা তিনি বর্ণনা করেছেন। আমি শুরুতেই আরজ করেছিলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুওতের মোহরকে প্রত্যেককে বোঝানোর চেষ্টা করেছে যে সেটা কেমন ছিল, কে কোনো বস্তুর সাথে উপমা দিয়েছে, কে কোনো বস্তুর সাথে উপমা দিয়েছে। ফারাজাতু, তিনি বললেন আমি ফিরলাম, এমনকি আমি হুজুর আলাইহিস সালামের দরবার উপস্থিত হলাম, সামনের দিকে আসলাম, আর শুক্রিয়া আদায় করার জন্য আমি আরজ করলাম যে আল্লাহ তাআলা আপনার মর্যাদা বৃদ্ধি করুক। গফর আল্লাহ লাক, এমনি মাগফিরাত বলা হয়, তবে এর অর্থ হলো যে আল্লাহ তাআলা আপনার মর্যাদা বৃদ্ধি করুক। তো হুজুর আলাইহিস সালাম বললেন ওয়ালাকা, আল্লাহ তোমাকেও ক্ষমা করুক। এখন তিনি নিজ সাথীদের সামনে কথা বর্ণনা করছিলেন, হযরত সাইয়েদুনা আব্দুল্লাহ বিন সারজিস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো তারা বললেন রাসূল আলাইহিস সালাম তোমার জন্য ক্ষমা প্রার্থনা করেছে, অর্থাৎ সরাসরি তোমার সামনে ক্ষমা প্রার্থনা করেছে। তো হযরত সাইয়েদুনা আব্দুল্লাহ বিন সারজিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন নাম, হ্যাঁ এমনই হয়েছে। ওয়ালাকুম, হুজুর আলাইহিস সালাম তো তোমাদের জন্য ক্ষমা প্রার্থনা করেছে, তোমাদের জন্য ক্ষমা প্রার্থনা করেছে। এখন প্রশ্ন সৃষ্টি হচ্ছে যে আমরা তো ছিলামই না, আমাদের জন্য কিভাবে ক্ষমা প্রার্থনা করেছে? তো হযরতে আব্দুল্লাহ বিন সারজিস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াত পড়লেন যে আল্লাহ তাআলা ইরশাদ করেন ওয়াস্তাগফির লিযামবিকা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত, যে আপনি আপনার বিশেষ সাথীদের জন্য ক্ষমা প্রার্থনা করুন, তাদের ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করুন এবং সাধারণ মুমিন মুমিনাতের জন্য ক্ষমা প্রার্থনা করুন। তো যারা সাহাবা ছিলেন তাদের জন্য, বিশেষ লোকদের জন্য আর সাধারণ মুমিনদের জন্য নবী করিম আলাইহিসসালামকে ক্ষমা প্রার্থনা করার হুকুম ছিল। আর তিনি আলাইহিসসালাম আল্লাহর হুকুমের উপর আমল করেছিলেন, তো তিনি আলাইহিসসালাম তোমাদের জন্য ক্ষমা প্রার্থনা করেছেন। এটা নবী করিম আলাইহিসসালামের নবুয়তের মোহরের ব্যাপারে কিছু আলোচনা ছিল। এ ব্যাপারে আরও এক দুটি কথা সংক্ষিপ্তভাবে। প্রথম হলো যে এই নবুয়তের মোহর কোন সময় থেকে ছিল। সেই সময় থেকে যখন তিনি আলাইহিসসালাম জন্মলাভ করেন, সেই সময় থেকে যখন তিনি আলাইহিসসালাম নবুয়তের ঘোষণা করেন সে সময় ছিল, বা সে সময় থেকে যখন নবী করিম আলাইহিসসালামের বক্ষ মুবারক বিদীর্ণ করার সময় প্রথমবার যখন বিদীর্ণ করা হয়েছিল সে সময় থেকে ছিল। তিন ধরনের বর্ণনা এটাতে বিদ্যমান রয়েছে। আর সূচনার মধ্যেই কতিপয় জীবনের কিতাব থেকে জানা যায় যে জন্মলাভের পরেই হুজুর আলাইহিসসালামের উভয় কাদের মধ্যখানে এই নবুয়তের মোহর বিদ্যমান ছিল। আচ্ছা, দ্বিতীয় কথা হলো, এই নবুয়তের মোহর কি কেবল নবী করিম আলাইহিসসালামের সাথেই বিশেষ ছিল, বা অন্যান্য নবী রাসূল আলাইহিমুসসালাম গণের মধ্যেও এই বৈশিষ্ট্য ছিল যে তাদেরকে নবুয়তের মোহর লাভ হতো? তো এখানে দুইটি কথা রয়েছে, একটি হলো নবুয়তের মোহর আর দ্বিতীয় হলো নবুয়তের মোহরের স্থান। তো সকল নবী রাসূল আলাইহিমুসসালাম গণকেও নবুয়তের নিদর্শন দেয়া হতো, তবে সেটা তাদের ডান হাতে থাকতো, তাদের ডান হাতে থাকতো। তবে নবী করিম আলাইহিসসালামকে বিশেষ করে এই নিদর্শন দেয়া হয়েছিল যে তার নবুয়তের মোহর উভয় কাদের মাঝে ছিল, উভয় কাদের মধ্যকানে ছিল। তৃতীয় কথা, যে নবী করিম আলাইহিসসালামের নবুয়তের মোহর কতদিন ছিল? যখন হুজুর আলাইহিসসালাম দুনিয়া থেকে বিদায় নেন, তো সাহাবা ইকরাম আলাইহিম রিদওয়ান সংশয়ের মধ্যে ছিলেন, সন্দেহের মধ্যে ছিলেন যে জানা নাই হুজুর আলাইহিসসালাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন বা নেননি। প্রত্যেকের আশা এটাই ছিল যে হুজুর আলাইহিসসালাম আমাদের মাঝে আরও থাকবেন। তো সন্দেহ হলো, তখন হযরত আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত রাখলেন, তো দেখলেন নবুয়তের মোহর উঠিয়ে নেওয়া হয়েছে। তো এর দ্বারা সাহাবা ইকরাম আলাইহিম রিদওয়ান জেনে গেলেন যে তিনি আলাইহিসসালাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। রব্বে করিম নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই নবুয়তের মোহরের উসিলায় আমাদের গুনাহগুলো ক্ষমা করুক, তিনি আলাইহিসসালামের ভালোবাসা শ্রদ্ধা আমাদেরকে দান করুক, সর্বদা তিনি আলাইহিসসালামের ফজাইল ও মর্যাদা বর্ণনা করার তৌফিক দান করুক। আমিন বিজাহ নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
হাদিসে মুস্তাফা, হাদিসে মুস্তাফা, দরসে শামাইলে তিরমিজী।